বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 12 জুন, 29 জ্যৈষ্ঠ এবং ফার্সি 22 খোরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 10:23, ভারত সময় রাত 9:53 এবং তেহরান সময় রাত 8:53 মিনিটে। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শ্রোতাদের জন্য শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে ও ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা bangla@parstoday.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যাপারে সৌদি ও আমিরাতি গণমাধ্যমের নেতিবাচক প্রচারণা এবং বাংলাদেশে নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও স্বল্প আয়ের মানুষের দুর্দশা সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের 7 প্রার্থীর মধ্যে তৃতীয় ও শেষ টিভি বিতর্ক শেষ। এবারের বিষয় ছিল জনগণের উদ্বেগ। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী বলেছেন তার দেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে কারণ দেশের অভ্যন্তরীণ বিষয়ে তিনি হস্তক্ষেপ করেছেন। এবং করোনা ভাইরাসের চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদ পড়ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের 7 প্রার্থীর মধ্যে তৃতীয় ও শেষ টিভি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে আজ। ইরান সময় বিকেল 5টায় এই বিতর্ক শুরু হয়। 3 ঘন্টার বেশি সময় ধরে এই বিতর্ক চলে। আজকের বিতর্কের বিষয় ছিল জনগণের উদ্বেগ উৎকণ্ঠা। গত 2 বিতর্কে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। গত 2 দফা বিতর্কের মতো এবারও লটারির মাধ্যমে আজ প্রার্থীদের চেয়ার নির্ধারণ করা হয়। প্রতিটি চেয়ারের রয়েছে আলাদা ক্রমিক নম্বর। গত শনিবার প্রথম টিভি বিতর্ক এবং মঙ্গলবার দ্বিতীয় টিভি বিতর্কে অংশ নেন 7 প্রার্থী। প্রার্থীরা জনগণের নানা উদ্বেগ ও উৎকণ্ঠা নিরসনে আজ নিজেদের পরিকল্পনার কথা জাতির সামনে তুলে ধরেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচন আগামী 18 জুন শুক্রবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী। তারা হলেন সাইয়েদ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজাই, মোহসেন মেহের আলী জাদে, সাইদ জালিলি, আলিরেজা জাকানি, আব্দুল নাসের হেনাতি এবং সাইয়েদ আমির হোসেন কাজিজাদে হাশেমি। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতের আবাঞ্চি বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি এখনও অব্যাহত রয়েছে। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে কথা বলেন। তিনি আরও বলেছেন, আমেরিকার নয়া সরকার পরমাণু সমঝোতা সম্পর্কে তাদের নীতিতে পরিবর্তন আনার যে দাবি করছে, কিন্তু বাস্তবে এর কোনো প্রমাণ দেখা যাচ্ছে না, এগুলো কেবলই তাদের মুখের কথা। তাখতের আবাঞ্চি বলেন, আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির কারণে ইরান এখনও বিদেশে আটকে থাকা অর্থ ব্যবহার করতে পারছে না, এ অর্থ দিয়ে চিকিৎসা সামগ্রী পর্যন্ত কেনার সুযোগ দেয়া হচ্ছে না। ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক আলোচনা সম্পর্কে তিনি বলেন, আমেরিকার সদিচ্ছা প্রমাণের একটা প্রাথমিক ক্ষেত্র হচ্ছে ভিয়েনা আলোচনা, তবে প্রকৃতপক্ষে তারা আন্তরিক কিনা তা যাচাই হবে নিষেধাজ্ঞা কার্যক্ষেত্রে উঠছে কিনা তার উপর। ইরান এ বিষয়টি যাচাই করে দেখবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, 2015 সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে হলে আমেরিকাকে তেহরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা আগে প্রত্যাহার করতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ধারাবাহিক সংলাপ চলছে, তখন শুক্রবার এই মন্তব্য করেন ওয়াং ই। আমেরিকা 2018 সালের মে মাসে এই সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যায়। শুক্রবার জেনেভায় নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে চীনা স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, পরমাণু সমঝোতায় ফেরার জন্য প্রথমে স্বাভাবিকভাবে যে কাজটি করতে হবে তা হচ্ছে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য সেদেশের কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ আজ এখবর দিয়েছে। উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের সঙ্গে বৈঠকে কিম জং উন বলেছেন, দেশের সামগ্রিক শক্তি বাড়াতে হবে। এছাড়া কোরিয়া উপদ্বীপের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হওয়ায় তিনি সামরিক বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন। তবে এজন্য সামরিক বাহিনীকে কী ধরনের তৎপরতা চালাতে হবে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি কেসিএনএ। উত্তর কোরিয়ার সামগ্রিক জাতীয় প্রতিরক্ষা বিষয়ক নতুন অবস্থা তৈরির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিম জং উন আলোচনা করেন। এছাড়া দেশের অর্থনীতি দৃঢ় ভিত্তি শক্তিশালী করতে হবে বলে কিম জং উন জানিয়েছেন। ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজি বলেছেন, তার দেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইয়েমেন সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতা উস্কে দেওয়ার জন্য ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়। হুসাইন আল এজি বলেন, আমাদের নিরপরাধ জনগণের রক্তে ব্রিটেন পরিতপ্ত হতে পারেনি এখনও। সানাভিত্তিক সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর জন্য ইয়েমেনের লোকজনের সঙ্গে ব্রিটিশ রাষ্ট্রদূত বিশেষ আলোচনা করেছেন, তার প্রমাণ রয়েছে। একজন রাষ্ট্রদূত হিসেবে তার এই সমস্ত কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। হোসেন আল এজি এক টুইটার পোস্টে আজ সকালে এসব কথা বলেন। তিনি বলেন, দিবাস্বপ্ন দেখার দিন শেষ। নিরাপত্তা ও স্বাধীনতা আনার জন্য আমাদের দেশের জনগণ অনেক ত্যাগ স্বীকার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, সিরিয়ায় উত্তর পূর্বাঞ্চলীয় ইদলিব প্রদেশের দুটি এলাকায় উগ্র তাকফিরি সন্ত্রাসীরা তাদের উপস্থিতি জোরদার করছে। তাদের অবস্থান সুসংহত করার জন্য ওই দুটি এলাকায় তারা সামরিক সরঞ্জাম ও সাজো আজান পাঠাচ্ছে। এরই মধ্যে সন্ত্রাসীরা আশেপাশের এলাকায় মর্টার হামলা জোরদার করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেন্টার ফর রিকনসিলিয়েশন অব অপোজিট সাইডস ইন সিরিয়ার উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল আলেকজান্ডার ভাদিম কুলিত একথা জানিয়েছেন। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া নির্বাচনে করোনার বিস্তার ঘটায় এমন যুক্তিতে আমি বিশ্বাস করি না। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া নির্বাচনে করোনার বিস্তার ঘটায় এমন যুক্তিতে আমি বিশ্বাস করি না। করোনা বিস্তারে 100টি কারণের মধ্যে নির্বাচন একটি কারণ হতে পারে মাত্র। আজ শনিবার বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে সিইসি বলেন, পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হলেও সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে দিল্লিতে, সেখানে নির্বাচন হয়নি। আমেরিকায়ও নির্বাচনের পরে করোনা সংক্রমণ বাড়েনি। কোভিড পরিস্থিতি শুরুর পর পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন অনুষ্ঠিত হলেও ওই দেশগুলোতে এর প্রভাব পড়েনি। উল্লেখ্য, আগামী 21 জুন বরিশাল বিভাগের 137টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী 30 জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে করোনা পরিস্থিতি আরও অবনতি হওয়ায় এবং দেশের কোনো কোনো অঞ্চলে আংশিকভাবে কঠোর লকডাউন কার্যকর থাকায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিবেচনায় কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ইবতেদায়ী ও কওমি মাদ্রাসাসমূহের চলমান ছুটি আগামী 30 জুন পর্যন্ত বৃদ্ধি করা হল। উল্লেখ্য, করোনা পরিস্থিতির উন্নতির সাপেক্ষে আগামীকাল 13 জুন থেকে দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের কেন্দ্রীয় সরকার প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামে কর চালু করার পর এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলটি বলেছে কেন্দ্রীয় সরকার জনবিরোধী সরকার। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের কেন্দ্রীয় সরকার প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় ভ্যাকসিন ও অন্যান্য চিকিৎসা সরঞ্জামে কর চালু রাখার ঘোষণা দেওয়ায় কেন্দ্রীয় সরকারকে জনবিরোধী সরকার বলে আখ্যা দিয়েছে তৃণমূল কংগ্রেস। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে তৃণমূলের সিনিয়র নেতা ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও সুখেন্দু শেখর রায় এমপি কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। এ প্রসঙ্গে সুখেন্দু শেখর রায় এমপি বলেন,
অক্সিজেনের অভাবে হাজার হাজার লোক মারা গেলেন, যাদের অনেকের মৃতদেহ গঙ্গায় ভাসছে, দেখা গেল পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকায়, এবং নদীর চরে হাজার হাজার মানুষের লাশকে পুঁতে দেওয়া হলো। সারা পৃথিবীর কাছে ভারতবর্ষের এই ভয়ঙ্কর চিত্র যখন উদ্ভাসিত হলো, তখন ভারতবাসী হিসেবে আমাদের প্রত্যেকের মাথা হেঁট হয়ে গিয়েছিল। তাই আমরা মনে করি যে মুখ্যমন্ত্রী যে আবেদন জানিয়েছিলেন কর মুক্ত করার জন্য মে মাসের 9 তারিখে, তখনই যদি জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় সরকার কর মুক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করতেন, তাহলে হয়তো বহু প্রাণ ইতিমধ্যে বেঁচে যেত। কিন্তু এই সরকার জনবিরোধী সরকার, এইরকম একটা ভয়ঙ্কর অতিমারির সময়ও তারা এই জনবিরোধীতা থেকে সরে আসেনি,
বলছিলেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায় এমপি। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করেছিলাম ভারতের মানুষের স্বার্থে, কোভিড আক্রান্ত মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে কেন্দ্রীয় সরকার করোনা সংক্রান্ত ওষুধ ও সংশ্লিষ্ট সরঞ্জাম করমুক্ত ঘোষণা করবে, কিন্তু তা করা হয়নি,
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সৌদি আরব সরকার এবারও করোনা ভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের দেশের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। এবছর মোট 60,000 ব্যক্তি হজ করতে পারবেন। সৌদি কর্তৃপক্ষ বিভিন্ন দেশকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়ে দিয়েছে। রিয়াদ বলেছে, এবার বহির্বিশ্ব থেকে কোনো হজ যাত্রী নেবে না তারা। এবারের হজ নিয়ে প্রথম দিকে টিকা নেওয়া কিছু বিদেশিকে হজের অনুমতি দেওয়ার পরিকল্পনা ছিল সৌদি কর্তৃপক্ষের, কিন্তু টিকার ধরন ও কার্যকারিতা নিয়ে সন্দেহ এবং করোনার নতুন ধরনের বিস্তার বিবেচনায় সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়। মহামারী শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় হজ পালনের জন্য 25 লাখের বেশি মানুষ সমবেত হতেন। হজ থেকে সৌদি আরবের প্রতি বছর সহস্রাধিক কোটি মার্কিন ডলার আয় হতো। করোনা ভাইরাসের কারণে সৌদি আরব এক্ষেত্রে আর্থিক ক্ষতিরও সম্মুখীন হচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা এবং নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো ইরানের নির্বাচন বিরোধী উস্কানিমূলক প্রচারণা শুরু করেছে। ইরান বিরোধী এই অপপ্রচারের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম ঘোষণা এবং নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো ইরানের নির্বাচন বিরোধী বিদ্বেষমূলক প্রচারণা শুরু করেছে। প্রথমে নির্বাচন বয়কট এবং এরপর গোলযোগ সৃষ্টি করতে ইরানের জনগণকে উৎসাহিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য। আমিরাত ও সৌদি নিয়ন্ত্রিত এই গণমাধ্যমগুলো বিভিন্ন উস্কানিমূলক কৌশলে, যেমন ইরানের প্রেসিডেন্ট পদের গুরুত্বকে মূল্যহীন প্রমাণ করা বা প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনে জনগণের অংশ নেয়াকে বেহুদা বা অযথা হিসেবে তুলে ধরা, বিভ্রান্তি ছড়ানো, রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জনমনে বিরূপ ধারণা সৃষ্টি করা প্রভৃতির মাধ্যমে নির্বাচনের ব্যাপারে ইরানের জনগণকে হতাশ করার চেষ্টা করছে। এসব প্রচার মাধ্যমগুলো ইরানের অভ্যন্তরীণ পরিবেশকে বিষিয়ে তোলার পাশাপাশি প্রতিবেশী আরব দেশগুলোর জনমনেও ইরানের ব্যাপারে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের খবর, প্রতিবেদন, বিশ্লেষণ, সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক ছবি প্রচার প্রভৃতির মাধ্যমে ইরান সম্পর্কে সমগ্র এই অঞ্চলের জনমনে খারাপ ধারণা সৃষ্টির চেষ্টা করছে। সৌদি গণমাধ্যমগুলো বিভিন্ন ধরনের অডিও ও ভিডিও ক্লিপ তুলে ধরার মাধ্যমে ইরানের অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে বিরূপ ধারণা তুলে ধরার পাশাপাশি দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে লোক দেখানো বলে প্রচার চালাচ্ছে। এভাবে ইরান বিরোধী প্রচার চালানোর মাধ্যমে তারা পরোক্ষভাবে এই অঞ্চলের রাজতন্ত্র শাসিত আরব সরকারগুলোর বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কেননা ইরানের নির্বাচনী ব্যবস্থা এই অঞ্চলের রাজতন্ত্র শাসিত আরব সরকার ব্যবস্থা ও তাদের অনুগত প্রচার মাধ্যমগুলোর জন্য চপেটাঘাত। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনবিহীন সৌদি আরবের শাসন ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এ অবস্থায় সৌদি গণমাধ্যমগুলো ইরানের নির্বাচন ব্যবস্থা নিয়ে যে সমালোচনা করছে তা খুবই হাস্যকর। অথচ সৌদি আরবে সর্বশেষ নির্বাচন হয়েছিল বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হত্যার জন্য আরব গোত্রদের মধ্যে লটারির আয়োজনের মাধ্যমে। অর্থাৎ সৌদি আরবে কখনো গণতন্ত্রের ছোঁয়া না লাগলেও তারা ইসলামী ইরানের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার দুঃসাহস দেখাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে নিত্য পণ্যের দাম বাড়ছে, বিপাকে পড়ছে স্বল্প আয়ের মানুষ। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী যোগান না থাকায় বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
চলমান বৈশ্বিক মহামারী করোনায় পর্যুদস্ত অর্থনীতি, কর্মহীন হয়ে এবং আয় কমে গিয়ে দারুণ কষ্টে আছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এমন দুর্দিনে মরার উপরে খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বাজারে নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি। গত দু সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে দাম বেড়েছে প্রধান খাদ্যপণ্য চালসহ তেল, ডাল, মশলা, গোস্ত, সবজি ও ডিমের দাম। আর এ পরিস্থিতিতে হিমশিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষেরা।
অসুবিধা হচ্ছে, দ্বারা নির্মাণের খুব অসুবিধা হচ্ছে, বিশেষ করে আমাদের অসুবিধা হচ্ছে। আগে তেলের দাম কত ছিল, এখন তেলের দাম কত চলে আসে। আমাদের তো, আমরা যারা প্রাইভেট চাকরি করি আমাদের তো বেতন বাড়ে না।
বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী যোগান না থাকায় বেড়েছে বিভিন্ন পণ্যের দাম। চালের ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির জন্য দায়ী করা হচ্ছে সিন্ডিকেটকে, আর তারা মূলত ক্ষমতাসীন দলেরই লোক।
মিনিকের চাল যেটা ব্যস্তম আমরা মনে করেন 54-55 টাকা, এটা 58 টাকা বিক্রি করতাম। সোনা চালটা মনে করেন এটা 37-37 টাকা থাকার কথা, এখন 45 টাকা 46 টাকা।
কিন্তু তেল আমরা মনে করেন আগে 640-650 টাকা ছিল 5 লিটার, এখন 690 টাকা থেকে 700 টাকা হয়ে গেছে। আর ঈদের পরে থেকে এখন পরে 2-3 ধাপে বাড়ছে এই দাম।
ইন্ডিয়ার মসুর ডালের দাম বেশি, কেজিতে বাড়ছে 10 টাকা এক সপ্তাহের ব্যবধানে। তারপরে মশলার ভিতরে আপনার লবঙ্গ দামটা বেশি, লবঙ্গ আপনার প্রায় 15 দিনে 1 মাসের ভিতরে কেজিতে বাড়ছে 150-200 টাকা, দারচিনি কেজিতে বাড়ছে 50 টাকা।
বাজারে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। এক মাস ধরেই সবজির বাজার চড়া। গত 7 দিনের ব্যবধানে প্রায় প্রতিটি কাঁচা পণ্যের কেজিতে 5 থেকে 10 টাকা মূল্যবৃদ্ধি ঘটেছে। অজুহাত বৃষ্টি বাদল এবং লকডাউনে বাজারে সবজি সরবরাহ নিয়মিত পাওয়া যাচ্ছে না, তাই সরবরাহ কম থাকায় পাইকারি বাজারে দাম বেশি, ফলে খুচরা মূল্য বেশি হচ্ছে। তবে প্রায় 2 সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর পেঁয়াজের দাম কিছুটা কমেছে। করোনার কারণে হঠাৎ করে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় এবং দেশি পেঁয়াজের সরবরাহ কমে যাওয়ায় 40 টাকা থেকে লাফিয়ে দাম বেড়ে কেজিতে 60 টাকা হয়ে গিয়েছিল। তবে এখন সরবরাহ বাড়ায় দাম কমে 50 টাকায় বিক্রি হচ্ছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO পূর্বাভাস দিয়েছে, চলতি বছর বিশ্বব্যাপী খাদ্যপণ্যের আমদানি ব্যয় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে। এতে দরিদ্র দেশগুলোকে আরও বেশি সংকটাপন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। অন্যদিকে FAO-র খাদ্য ঘাটতি দেশগুলো সম্পর্কে প্রতিবেদনে পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছরে এসব দেশের খাদ্য আমদানিতে ব্যয় 20% বৃদ্ধি পাবে। খাদ্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি বিশ্বব্যাপী অপুষ্টিতে আক্রান্ত মানুষের সংখ্যা আরও বাড়াবে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো।
প্রতিবেদনটি শুনলেন। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের 7 প্রার্থীর মধ্যে তৃতীয় ও শেষ টিভি বিতর্ক শেষ হয়েছে। আজকের বিষয় ছিল জনগণের উদ্বেগ ও উৎকণ্ঠা। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার দেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন। ইয়েমেনের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন আল এজ্জি বলেছেন, তার দেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। সৌদি আরব সরকার এবারও করোনা ভাইরাস বিধিনিষেধের কারণে শুধু তাদের নাগরিক এবং দেশটিতে বসবাসরতদের হজ করার সুযোগ দেবে। করোনার চেয়ে নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ, এ মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ। Thank you.